ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरे यत्कृपा तमहं वन्दे श्रीगुरून् दिनतारणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्तिके नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कंसो राधा कंसो नमस्ते। सप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। मंसाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीधाम नवद्वीप परिक्रमा और गौर जन्मोत्सव सप्ताहव्यापी महोत्सव आज अधिवार दिवस बहु दूर दूर थे बहु भक्तवृंद समागत हो विदेश अनेक भक्तवृंद এখানে উপস্থিত হয়েছেন। সকলেরই একটাই ইচ্ছা শ্রীধাম দর্শন এবং পরিক্রমায় তারা অংশগ্রহণ করছেন। আজ আমরা সেই শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার বিষয়েই আলোচনা আরম্ভ করছি। গতকাল কেন পরশু থেকেই আরম্ভ হয়েছে এসব বিষয়ে পরম পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ দুদিন আগে থেকেই প্রায় আরম্ভ করেছেন। তা আজ আমরা তার কাছে অনুরোধ করব, তিনি সর্বপ্রথমে আমাদের এই আলোচনা শুরু করবেন। এখানে সেই আশা করেই তার কাছে অনুরোধ রাখছি আমরা পূজনীয় ত্রিগণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম মহারাজ আমাদের আজ এই সময়ে কিছু উপদেশ নির্দেশ আমাদের দেবেন।
নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়ায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বসীমা। ছাই ফেলতে ভাঙা ফুলের দরকার হয়, খুঁজে খুঁজে সেই জন্য আমাকেই এরা পেয়েছেন। আগে রাস্তা টাস্তায় কোনো ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে মহারাজ সেখান দিয়ে ভগবানকে এখানে প্রকাশ করল। তাই হোক, বৈষ্ণবের যা ইচ্ছা সেইটি পূরণ করাই আমার মতন হতভাগার একান্ত কর্তব্য। আমাদের এই অনুষ্ঠান নবদ্বীপ ধাম পরিক্রমা, যা কিছু ব্যাপার সেটা প্রাকৃত নয়, অপ্রাকৃত। সুতরাং অপ্রাকৃত বস্তু প্রাকৃত কোনো চেষ্টা বা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয় না। আমরা এই যে ধামে এসেছি, এই ধামকে আমাদের বদ্ধ অবস্থায় যেভাবে দেখছি, এই ধাম প্রকৃতপক্ষে সেরূপ নয়। এই ধামের ঈশ্বর যারা তাদেরও যে দেখছি বা বুঝছি সেটাও আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিচার বস্তু নয়। এবং তার যে প্রিয় ভক্তগণ তারাও যে বস্তু যে তত্ত্ব সেটিও আমাদের বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা আমরা কিছুতেই গ্রহণ করতে বা বুঝতে পারি না। এই তো আমাদের অবস্থা। সত্যি সত্যি আমরা এই বিষয়ে সম্পূর্ণ অযোগ্য। একটু আগে আসতে পারেন না মহারাজ? বুঝুন বড্ড সময় আপনাদের দাম বেশি। হরে কৃষ্ণ। স্বভাব যায় না বলে কি করবো বলুন, ক্ষমা করবেন আমাকে। সুতরাং অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমাদের কোন ইন্দ্রিয় এই বস্তুকে অনুভব করতে পারছে না, ধরতে পারছে না। আমরা যে উদ্দেশ্যে সমবেত হয়েছি সেই উদ্দেশ্য সার্থক তাহলে কি করে হবে? আমরা মন্দিরে দেখছি বিগ্রহ, সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা তা বুঝতে পারছি না। আমরা কাঠ পাথর বলেই তাকে বুঝছি। এই যে ধাম, সেও সেই প্রকার। এই চিন্ময় স্বরূপ আমরা দেখছি না, মায়া আবৃত দেখে জড় ক্ষুদ্রাকার। সুতরাং আমাদের মায়া যতক্ষণ না অপসারিত হয় ইন্দ্রিয় থেকে, তার প্রভাব মুক্ত হয়, ততক্ষণ আমাদের প্রকৃতপক্ষে এই বস্তু গ্রহণ করবার বুঝবার কোনো যোগ্যতা হতে পারে না। সুতরাং আপনারা সাধু উদ্দেশ্য নিয়ে এসেছেন, কিন্তু যাদের চক্ষুতে এখনো বা ইন্দ্রিয়াদিতে মায়ার প্রভাব বর্তমান রয়েছে, তারা তাদের সেই সাধু উদ্দেশ্য সফল করতে হলে নিজের চেষ্টার দ্বারা কখনোই সম্ভবপর হতে পারে না। আমি দেখে নেব, আমি বুঝে নেব, আমি শুনে নেব, সব কিছু চলবে না এইসব চেষ্টা। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। প্রাকৃত ইন্দ্রিয় যতদিন পর্যন্ত মায়ার দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলি বিভাবিত থাকবে ততদিন সেই সেখানে তত্ত্ববস্তুকে আমরা দর্শন করতে পারি না। তাহলে আমাদের উদ্দেশ্য কী করে সিদ্ধ হবে? আমরা এসেছি ধাম দর্শন করতে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে, তাঁর ভক্তগণকে দর্শন করতে, তাঁর প্রিয় সব সহচরবৃন্দকে দর্শন করতে, তাঁদের মহিমা বুঝতে। আমরা কী করে বুঝব? এই কি সত্য কথা? বুঝে দেখুন, আমাদের এত আশা নিয়ে এসেছি, কিন্তু যদি আমরা ঠিক পথে সেই রকম চলবার মতন সব ঠিকঠাক জোগাড় না পাই তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। সেই জন্য শাস্ত্রের নির্দেশ, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই ধাম বা এই ধামেশ্বর বা ধামেশ্বরের সমস্ত পার্ষদ বৃন্দ বা ভক্ত বা লীলা, নাম রূপ গুণ লীলা, এই কোনোটাই আমরা আমাদের মায়া বিভাবিত ইন্দ্রিয়ের দ্বারা আমরা গ্রহণ করতে পারি না। তাহলে উপায় কি? আমাদের কি করে তাহলে দর্শন হবে? আমরা যে ছুটে ছুটে এসেছি সেটা কি করে সফল হবে? সেইখানেই বলেছেন, তৎমাত যেহেতু এই ইন্দ্রিয়ের দ্বারা বদ্ধজীব তাকে কিছুতেই গ্রহণ করতে পারে না, তাহলে কি করতে হবে? না আপনারা সবসময় বলে থাকেন, আপনাদের কৃপায় তবে আমাদের হবে, আপনাদের কৃপায় তবে আমাদের হবে। আপনারা সব জেনেই বসে আছেন, সব ভার বৈষ্ণবদের কৃপার উপরে আপনারা ছেড়ে দিয়েছেন, নিজেদের কিছু করণীয় যেন নাই। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবে গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ। শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর ইত্যাদি কোনো কিছুই বদ্ধজীব মায়াগ্রস্ত অবস্থায় তার ইন্দ্রিয়ের দ্বারা কিছুটি অনুভব করতে পারে না, গ্রহণ করতে পারে না। চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমি পূর্বেই বলেছি ভগবানকে দেখতে পাচ্ছি না, ভক্তকে দেখতে পাচ্ছি না, চিনতে পাচ্ছি না। আমরা তাদের দেখে বঞ্চিত হয়ে যাচ্ছি, হয়তো ভক্তকে অভক্ত মনে করছি, অভক্তকে ভক্ত মনে করছি। আমার মতন একটা অভক্তকে আপনারা সবসময় ভক্ত বলে সম্মান দিয়ে একবারে জগৎগুরুর পর্যায়ে ছেলে তুলছেন, একবারে কৃষ্ণ যেন আপনার হাতের ময়লা আপনি ইচ্ছে করলেই আমরা পেয়ে যাই এইরকম ভাব বলছেন। এইসব কথাগুলো শুনে আমাদের মনে হয় যে আমরা কতদূর বদ্ধ, কাকে কি বলতে হয় তা জানি না। অবস্তুকে বস্তুজ্ঞান, বস্তুকে অবস্তুজ্ঞান, এই প্রকার প্রকৃতপক্ষে জ্ঞানের পরিচয় নয়। সব গুরু বৈষ্ণব ভগবান এই তিন তত্ত্বই এইরকম। আমাদের খেয়াল খুশি মতো আমরা বুঝে নেব মনে করলেই সেই বস্তুকে বুঝে নেওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের কি উপায় কি? অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবে গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ, সেবন মুখে হি জিহ্বা দৌ স্বয়মেব স্ফুরত্তর। কিন্তু আমাদের চেষ্টা কোনো রকমে তার দ্বারা আমরা সফল হব না। কিন্তু তিনি কৃপা করে যখন আমার প্রতি প্রসন্ন হয়ে আমার সম্মুখে প্রকাশ করবে নিজেকে, তখনই আমরা সার্থক হব। সুতরাং তিনি কৃপা কেন করবেন, কেন করবেন? কৃপা বললেই আপনি তিনি কৃপা করবেন, তিনি কৃপা হন বলেই আপনি কৃপা সকলকে করে বেড়াবেন? তাহলে যে অনেক পরিশ্রম করে সেইটি পাওয়ার জন্য চেষ্টা করছে, আর যে পরিশ্রম করে না তাকেও ওই রকম ভাবে কৃপা করতে হবে? যে এক্সামিনের খাতায় কত করে পড়ে শুনে কত ভালো ভালো লিখলো তাকেও যে নম্বর দেওয়া হবে, আর যে কিছুই করে না একদম লেখেনি তাকেও সেই রকম নম্বরই কি শিক্ষক পরীক্ষক মশাই দেবেন? কোনটায় তার নিরপেক্ষতা? সকলকে সমদর্শন কোনটায়? সকলকে একরকম নম্বর দিয়ে দেওয়া? ভালো ছেলেকেও যে নম্বর দিতে হবে আর খারাপ মন্দ ছেলেকেও সেই নম্বর দিতে হবে, এটি কি নিরপেক্ষতা? না যে যেমন লিখেছে তার সেই রকম লেখা অনুসারে তাকে দেওয়া। সুতরাং আমাদের চেষ্টা চাই ওই তার কৃপা, আপনাদের কৃপা, আমার কোনো চেষ্টা কর্তব্য কিছু নাই। এ বললে কি চলবে? অলসতা সেখানে চলবে না। আমাদের দস্তুর মতন তার জন্য যত্ন চেষ্টা পরিশ্রম করার প্রয়োজন আছে। ভগবান দেখে কে আমার জন্য কি করেছে, কতটুকু আমার জন্য পরিত্যাগ করতে পেরেছে, আমাকে দিয়েছে, কষ্ট স্বীকার করছে, তাকে সেই রকম ভাবে চলছে। যে যথা মান প্রপদন্তে তাঁর তথৈব ভজাম মহাম, যিনি পরিশ্রম করবেন ক্লেশ স্বীকার করবেন তাকেই সেই পরিশ্রম অনুসারে আমি তাকে ফলদান করব। পরিশ্রম না করেই আমরা পেয়ে যাব? আমরা মায়ার মধ্যে হাবুডুবু খাবো, আর একজন অতি কষ্টে তার কত চেষ্টার দ্বারা সেই মায়া থেকে মুক্ত হবার জন্যে কঠোর কথা অবলম্বন করে সে চেষ্টা করছে। এই দুটোকেই আপনি ভগবান সমান কৃপা করবেন? একজন সমস্ত কিছু পরিত্যাগ করেছি, অহংকারস্পদ মমতাস্পদ পিতা মাতা আত্মীয় স্বজন ঘর বাড়ি সব পরিত্যাগ করে চেষ্টা করছে, আর একজন মজা করে সবগুলো নিয়ে বেশ আছে আর বলছে আমিও ভগবানকে ভজন করছি। দুটোই একরকম হচ্ছে? একজন কোনো কিছু ত্যাগ করবার চেষ্টা করল না, একজন বলছে কি না ওই ভগবানের কথা শুনতে শুনতেই হবে, ত্যাগের কোনো প্রয়োজন নেই, ওসব চেষ্টা করতে হবে না। ভগবানের কথার এমনই মাহাত্ম্য আছে যে সেটা শুনতে শুনতেই আমাদের ভগবানের কে ভালো লেগে যাবে, ভগবানের প্রেম ভালোবাসা আমাদের এসে যাবে। আমাদের কেন ত্যাগ করবার প্রয়োজন আছে? ত্যাগ করতে করতে আগে ত্যাগ করে তারপরে প্রেম জন্য চেষ্টা করতে হবে? এইসব কি শাস্ত্রের কথা? এইসব যুক্তি সম্পন্ন কথা? হরে কৃষ্ণ, আমরা দৃষ্টান্ত স্বরূপে দেখি পরীক্ষিত মহারাজ, তিনি কেবল সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করেই সিদ্ধ হয়ে গেলেন, তিনি ভগবানকে লাভ করলেন। সুতরাং তিনি কোথায়? তার সমস্ত এই কর্ম জ্ঞানের অধিকার এগুলিকে পরিত্যাগ করেছেন। তাই যদি হয়, সুখদেব গোস্বামী তো সকলকেই বলেছেন, পরীক্ষিত মহারাজকে বিশেষ করে তো আলাদা করে বলেননি, ডেকে নিয়ে গিয়ে পাশে চুপি চুপি সভাতে সমস্ত মণি ঋষি কত বড় বড় মহাপুরুষরা তারা ছিলেন, তাদের কেন পরীক্ষিত মহারাজের মতন ফল লাভ হলো না? কেবল পরীক্ষিত মহারাজের হলো কেন? অন্যাভিলাষিত সিন্নং জ্ঞানকর্মার দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এ কথা তা কি তাহলে অন্য অভিলাষ কর্ম জ্ঞান যোগের প্রচেষ্টা সেগুলিকে পরিত্যাগ করার আবশ্যকতা নাই? কেবল শুনলেই সেগুলি চলে যাবে? সন্মুখরিতাং ভবতীয় ভাষ্যাং, এই যে শোনার দ্বারাই আমাদের এইসব অন্যাভিলাষিত আপনা থেকেই দূর হয়ে যাবে, কোনো চেষ্টা যত্ন করার দরকার নেই। এইটি কি ওই ওই শ্লোকের উদ্দেশ্য? আমি বলতে চাই, সুখদেব গোস্বামীর কথা শুনে অন্যের হল না, তাদের কারণ তারা অন্যাভিলাষিত যুক্ত। কিন্তু পরীক্ষিত মহারাজ অন্যাভিলাষিতা আগে থাকতেই পরিত্যাগ করেছেন, তার অতীত অবস্থা লাভ করেছেন। কি প্রকারে করেছেন? না তাকে ওই যখন অভিসম্পাত করা হয়েছে, তিনি এসে জিজ্ঞাসা করলেন সকলকে, আপনারা সব জ্ঞানী গুণী শ্রেষ্ঠ ব্যক্তি মহাপুরুষ আপনারা বর্তমান, এই সাত দিনের মধ্যে আমার এমন কি কর্তব্য আছে যা করলে আমি সর্বাপেক্ষা আমার শ্রেষ্ঠ ফল লাভ করতে পারি? তখন অধিকার অনুসারে সকলে বললে, মহারাজ যজ্ঞ করুন, যজ্ঞের দ্বারা কি আপনার পরম মঙ্গল লাভ হবে? কেউ বললে জ্ঞান অনুশীলন করুন, কেউ বললে তপস্যা করুন। এইরকমভাবে নানা মতাবলম্বী লোক তাঁরা সেই প্রকার তাঁকে উপদেশ করলেন। পরীক্ষিত মহারাজ সেসব কথায় কর্ণপাত করলেন না। এর দ্বারা কি প্রকাশ পায়? এর দ্বারা প্রকাশ পায় অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞানকর্মার দনাবৃতম, এই অবস্থা তার লাভ হয়েছে। সুতরাং তিনি তার ঊর্ধ্বে আছেন, সেই জন্যে তার উপর পরীক্ষিত মহারাজের উপরে সুখদেব গোস্বামী সম্মুখরিত কথার ক্রিয়া হয়েছে সম্যক, এবং অন্যান্য মুনি ঋষিগণের সেই প্রকার তাদের ওই যোগ্যতা এখনো বর্তমান দেখা যায় নাই বলেই তারা তার সম্যক ফল লাভ করতে পারি না। সুতরাং আমাদের দিক থেকে অন্যাভিলাষিতা ইত্যাদি পরিত্যাগ করা নিশ্চয়ই আবশ্যক আছে। তত দুঃসঙ্গম উৎসর্য স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান আগে কেন বলল দুঃসঙ্গকে ত্যাগ করতে হবে? দুঃসঙ্গম উৎসর্য এখানে অসমাপিকা দেওয়া হয়েছে, সৎসুসজ্জিত পরে বলা হয়েছে, মানে সাধুসঙ্গ করলেই হবে, সর্বমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, সাধুসঙ্গ করলেই সব হয়ে যাবে আপনা থেকে। সাধুর এমন মাহাত্ম্য এমন গুণ আছে, স্বীকৃত আছে, তবে কেন হবে না? তাহলে ওই কথা বলবার কেই আবার দরকার কি? দুঃসঙ্গ নাই তো ত্যাগ করলাম, আমরা দুঃসঙ্গগুলো নিয়ে এসেছি, আনলি বা ক্ষতি কি আছে? আমরা দুঃসঙ্গের মধ্যে ছেড়ে তারপরে সাধুসঙ্গ করব? এই প্রকার সমস্ত বিচারগুলি সুষ্ঠুভাবে করলে দেখা যায় যে দুঃসঙ্গ ত্যাগটা আমার চেষ্টার দ্বারা করা সম্ভবপর, সেই জন্যই আমাকে বলেছে তত দুঃসঙ্গম উৎসর্য সৎসুসজ্জিত বুদ্ধিমান, সাধু করে দেবে আমার যে আসক্তি আছে সেইগুলোকে তো সাধু ত্যাগ করবে। যেমন বলা হয়েছে সন্ত এবার ছিন্নন্তি মনব্যাসঙ্গম, মনের যে আসক্তি রয়েছে সেইগুলো সাধুই কৃপা করে কাটিয়ে দেবে, এই শ্লোকের মধ্যে তো বলা হয়েছে। হ্যাঁ বলা হয়েছে, এই ব্যাসঙ্গ বলতে কোন কোনটাকে বলা হয়েছে, যেগুলি নিজের চেষ্টায় বদ্ধজীবে দুঃসঙ্গ যাবে না, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রস বর্জম, সে চেষ্টা করে বিষয়গুলিকে থেকে নিজেকে রক্ষা করবে, দূরে করতে পারে, কিন্তু ইন্দ্রিয়গুলি তাতে সংযুক্ত সে না করতে পারে, কিন্তু তার প্রতি যে তার ভোগের পিপাসা আসক্তি বৃষ্টি সেটা যাবে না, সেটা তার থেকে যাবে। মেয়ে ছেলের দিকে সে আকৃষ্ট শরীরের দ্বারা হচ্ছে না বা ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে না বটে, কিন্তু মনে মনে তার ভোগ প্রবৃত্তিগুলো দূর করার কাছে যায় না। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন, যত নিরাহারস্য দেহিন রস বর্জম, আসক্তিটা তার তাতে পরিত্যাগ হয় না, পরিত্যক্ত হয় না। রসপ্রশ্চ পরম দৃশ্য নিবর্ততে, সেই রসটাও চলে যাবে কখন, যখন সে পরতত্ত্বকে সাক্ষাৎভাবে দর্শন করবে, উপলব্ধি করবে, সেবা করবে, তখন যাবে। সাধু সেই যে ভিতরে ভিতরে তার যে মনের মধ্যে যে ভোগ প্রতিপাসা বর্তমান থাকে সেইগুলিকে ছেদন করে তাই দেবেন। তিনি প্রাথমিক যেটা যেটা তার নিজের দ্বারা করণীয় সেগুলিকে তিনি কেন করতে যাবেন, তিনি কেন করবেন, তুমি ছাড়ো বলে তোমার দ্বারা হবে সম্ভব, সেটাও সাধু করে দেবে, এই বলে সাধু ঘরে চাপিয়ে দিই আমরা, সেটা প্রকৃতপক্ষে যুক্তিযুক্ত কথা নয়। সুতরাং আমাদের চেষ্টাও দরকার, মার জারণ ন্যায় আর মরকটের ন্যায়, এই জন্য দুটো ন্যায়ের প্রচলন আছে। কেবল যে বাঁদরগুলো তার সন্তানকে বয়ে নিয়ে যায় আর বিড়ালগুলো তার সন্তানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, এই দুটি ক্রিয়া দেখে দুটি ন্যায়ের প্রচলন রয়েছে। বিড়ালকে তার মা কিরম করে নিয়ে যায়, বিড়াল কোনো চেষ্টা করে না, বিড়ালটার কামড়ে ধরে তার ঘাটটাকে ধরে একবারে এখান থেকে ওখানে নিয়ে যায়, একে বলা হয়েছে মার্জারণ ন্যায়। আর বাঁদরের বাচ্চাগুলোকে বাঁদরের মা কিরম করে নিয়ে যায়, বাঁদরের বাচ্চাটা এসে মায়ের পিঠে দুহাত দু পা দিয়ে আঁকড়ে ধরল, তখন মা হাত ছেড়ে দিয়ে যাচ্ছে ঘটে, কিন্তু টাল বা টাল হলে তখনই হাত দিয়ে ধরে, সেটা ঠিক রাখে, কিন্তু বাঁদরটা ধরে থাকে। এই প্রকার এই দুটো চেষ্টা দরকার ভগবানকে পেতে গেলে, কেবল ওই একটার দ্বারা হবে না, মার্জারের ন্যায় হবেও না, মর্কটের ন্যায়ও হবে না। সাধু যে সব আমার করে দেবে, আমার এই যেগুলো আমার দ্বারা সম্ভবপর, সেই প্রকার আমি মশাই সংসারী লোক, আমি কি করে স্ত্রীপুত্রকে ছাড়ব, তাই মরো সাধুকে সেগুলোকে ছাড়াতে হবে না। সুতরাং আমাদের দিকে যে খ্রিস্টগুলি আছে সেইগুলি যদি আমরা উপেক্ষা করে সাধুর ঘাড়ে সব চাপিয়ে দিই, তুমি আমার সব করে দাও, সেটা প্রকৃত যুক্তিযুক্ত কথা নয়। আমাদের চেষ্টা করে ওইগুলিকে আমাদের চেষ্টার দ্বারা যে যতটুকু হয় তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য সন্ন্যাসী সে সমস্ত ত্যাগ করে আসছে, আর গৃহমেধি যারা তারা সেগুলিকে ত্যাগ না করে তাদের নিয়েই মনে করছে আমরাও একই ফল পাব, কিন্তু তা হবে না। তারা গৃহমেধিরা স্ত্রীকে কেন্দ্র করে যে তারই চতুর্দিকে ঘোরে, তার ফলে তারা সংসারের নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করবে, তাদের সাধুসঙ্গের প্রকৃত ফলটা লাভ হয় না। তত দুঃসঙ্গম উৎসর্য সৎসুসজ্জিত বুদ্ধিমান সন্ত এবার ছিন্নন্তি মনোব্যাসঙ্গম উৎসিভি। সুতরাং মহাপুরুষগণ আমাদের ওই যে বাধ্যত আমাদের নিজ চেষ্টার দ্বারা ইন্দ্রিয়গুলিকে আমরা সংযত করার চেষ্টা করব না এ বলে যে তাদের সবই করে দেবে তারা, এটা কখনই আমাদের আশা করা বা বিচার করা উচিত নয়। আমরা যখন নিজেরা সম্ভবরূপে চেষ্টা করেও কৃতকার্য হতে পারি না, তখন যে যেগুলো দুর্বলতা আছে সেইগুলি তারা আমাদের কৃপা করে দূর করে দিতে পারেন। সুতরাং তারা আমাদের প্রতি কৃপা করুন। আমরা চেষ্টা করছি বটে ভগবানকে দর্শন করতে, ধাম দর্শন করতে, কিন্তু আমাদের সেই প্রকার সম্যক যোগ্যতার অভাব। তারা আমাদের কৃপা করে সেই সব আমাদের আসক্তি মায়া এবং ইন্দ্রিয় প্রবণতা সেগুলিকে দূর করে অন্ধীভূত অবস্থা দূরীভূত করে আমাদের বাস্তব চক্ষু প্রদান করুন, যাতে আমরা এই ধাম দর্শন করে আমাদের জীবন ধন্য করতে পারি। বাঞ্ছা অল্প
সেক্রেটারি পাশ্চাত্য দেশে সনাতন ধর্মের বিজয় জয়ন্তী উদ্যোগ করেছেন, পরম পূজ্যপাদ হরিপ্রাজ আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজ, আমরা তার সুচিন্তিত ভাষণ সংক্ষিপ্তভাবে শ্রবণ করবার জন্যে আশা পোষণ করছি।
এখনো সব বাকি ভেদুবাসী রম্ভা বাকি, এখনো ভেদুবাসী রম্ভা রাখি, আগে থাকছি ওষুধ দিচ্ছ।
অজ্ঞানস্য নিরন্ধস্য ধ্যানঞ্জনশলাকে চক্ষুরুন্মীলিতং জেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীসদ্ভক্তিপ্রজ্ঞানকেশবৈতিনাম অতিমাত্তচরিত্রায় স্বার্থিতানাং চ পালিনে জীবদুঃখে সদার্তায় নাম প্রেমপ্রদানে বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরসিহে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নমো। ভক্ত্যা বিহীনায় অপরাধ লক্ষ্যৈ চিত্তাস্য কামাদিতরঙ্গমধ্যৈ কৃপাময়ীং ত্বাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণা। তবৈবাস্মি ন জীবামি ত্বয়া বিনা ইতি বিজ্ঞায় রাধে তং নয় মাম শরণম্। আমি সর্বপ্রথমে আমার পরমারাধ্য নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রী চরণকমলে কোটি কোটি বার আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ। যিনি আমাদের মতন, বিশেষ করে আমার মতন দুর্দান্ত ব্যক্তিকে বিশেষ রূপ থেকে উদ্ধার করে ভগবৎ সেবাতে নিযুক্ত করবার কিছু চেষ্টা করেছিল, যিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে শিল প্রভুপাদের পরে আমাদের রূপ রঘুনাথে মহাপ্রভুর আনুগত্যতে আমাদের বৈষ্ণব আচার্যগণে শুদ্ধ ভক্তি কথা শুনাইবার জন্য অনুগ্রহ করে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করেছিল। তিনি লুপ্ত পরিক্রমা এই নবদ্বীপ ধাম পরিক্রমা কার্তিক মাস নিয়ম ব্রত, ব্যাস পূজা ইত্যাদি আবার পুনর্ভাবেতে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে প্রচলিত করেন। যিনি যিনি আমাদের ত্রিদণ্ড ধারাও সন্ন্যাস লুপ্ত হয়ে যাচ্ছিল আবার তিনি পুনরায় আরম্ভ করেন, যিনি আমাদের যে সমস্ত গ্রন্থ প্রকাশন বন্ধ হয়ে যায় আবার প্রকাশন সবগুলিকে আবার আরম্ভ করেন, গৌড়ীয় পত্রিকা ভাগবত পত্রিকা ইত্যাদি পুনঃ প্রচলন করেন, জীবের দ্বারে দ্বারে তিনি গৌড়ীয় গৌড়বাণী তিনি প্রচার করেছিলেন, সেই গুরুপাদ পদ্মকে আমি পুনঃ পুনঃ আমি সৎসঙ্গ ভাবে প্রণতি জেনে। তিনি যদি এই গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন না করতেন আর এই নবদ্বীপ ধাম পরিক্রমা যদি না তিনি আরম্ভ করতেন, আজকে সহস্র সহস্র লোক আপনারা সব উপস্থিত আছেন এখানে। অতএব তাহার কৃপাতেই আমরা এখানে আছি। এই জন্য সবচেয়ে প্রথমে সেই মহাপুরুষের চরণে আমরা বন্দনা করে দিয়ে আমরা আজকে অনুষ্ঠান আর এই সাত দিন ব্যাপী অনুষ্ঠান আমরা এইসবগুলি আরম্ভ করব। যদি তাহার বাণী সুস্থ ভাবেতে আমরা প্রচার করতে পারি, আপনাদের নিকটে পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে সে আমাদের এই পরিক্রমা সফল হবে। তিনি আমাদেরকে ভালোভাবে থাকবার জন্য, খাবার দেওয়ার জন্য আর এইভাবে আপনাকে প্রসন্ন করাইবার জন্য এখানে ডাকেন নাই। কষ্ট হবে, খাবার কষ্ট হতে পারে, থাকবার কষ্ট হতে পারে, আরও অসুবিধা হতে পারে, হয়তো এই বৃষ্টি কখনো কখনো নাচছে, কিন্তু কোনো বাধা বিঘ্ন হবে না তার কৃপাতে। তো তিনি গৌড়ীয় বেদান্ত সমিতি কিসের জন্য স্থাপন করেছিলেন? গৌড়ীয় বেদান্ত কি? চৈতন্য মহাপ্রভুর বাণী, যিনি গোদাবরী তটেতে রায় রামানন্দের সঙ্গে তাহার আলাপের মধ্যে যে সমস্তগুলি প্রকাশিত করেছিলেন, যিনি প্রয়াগেতে রূপ গোস্বামীকে যে সমস্ত অমূল্য উপদেশ যে বিষয়ে চৈতন্য মহাপ্রভু পূর্বে এক কল্প পূর্বে দেওয়া হয়েছিল তারপরে আর দেওয়া হয় নাই, অনর্পিতচারিণ কিরাত করণীয় অবতীর্ণ কল এ দেবার জন্য তিনি এসেছিলেন। রূপ গোস্বামীকে তিনি জিত দিয়েছিলেন, কাশীতে আবার সনাতন গোস্বামীকে যে সমস্ত শিক্ষা অমূল্য উপদেশ দিয়েছিলেন, রথযাত্রাতে রথযাত্রাকে উদ্দেশ্য করে স্বরূপ দামোদর আইন শিবাস পণ্ডিতের মধ্যে শিবাসাচার্যের ভিতরে সংলাপের মধ্যে যে সমস্তগুলি শিক্ষা প্রকাশিত করেছিলেন, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। বিশেষ করে সার্বভৌম ভট্টাচার্যকে যে সমস্ত অমূল্য উপদেশ প্রদান করেছিলেন, বেদান্তের প্রতিপাদ্য যে কৃষ্ণ প্রেম, এই হচ্ছে গৌড়ীয় বেদান্ত। এই বিচারকে জীব গোস্বামী পরে ষট সন্দর্ভেতে বলদেব বিদ্যাভূষণ তাহার সিদ্ধান্ত রত্ন এবং তার ভাষ্যেতে গোবিন্দ ভাষ্য ইত্যাদিতে প্রকাশন করেছেন। পরবর্তীকালে শ্রীন ভক্তি বিনোদ ঠাকুর অত্যন্ত সরল সহজ ভাষাতে এই গৌড়ীয় বেদান্তের প্রতিষ্ঠা করেছেন, শুদ্ধ ভক্তি গৌড়ীয় বেদান্ত। এই জন্য আমাদেরকে যিনি অনুগ্রহপূর্বক গৌড়ীয় বেদান্ত উপাধি দিয়ে সন্ন্যাস দিয়েছেন, আবার এই সমিতির নাম রেখেছেন গৌড়ীয় বেদান্ত সমিতি, আর এইরকম হতে তিনি যেখানে যেখানে তিনি ভাষণ দিয়েছেন হিন্দু সনাতন ধর্মে দৈবনাশন ধর্মের উপরে জোর দিয়ে, তিনি যাতে প্রথমে লোক প্রস্তুত হোক শুনুক যে আমাদের ভারতীয় বৈদিক ধারা কি, বিচারধারা কি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলই কৃষ্ণের দাস দাসী, এটি আমরা শুনি প্রথমে শ্রবণ, তারপরে অন্য কিছু। হরিদাস ঠাকুর নিকটেতে বেশ্যা তিন দিন কি করেছে, করেছে কি, সে শরণিত মাত্র করেছে, তিন দিন মাত্র শরণ করে তাহার চিত্ত একেবারে
অনর্থ ফনর্থ কোথায় দূর হয়ে যে বড় বড় মহান্ত তাহার দর্শনে কে জানতি, কে কি সাধন করলো। এই জন্য আগে শ্রবণের মধ্যে যাদের বিশ্বাস নাই তারা ওই সবগুলি কার্য করবে। এই জন্য শ্রবণ পরে প্রথমে হোক, এই জন্য সর্বত্র বলা হয়েছে। আমাদের গুরু মহারাজ বলতেন কানকে আগে প্রস্তুত কর, কান প্রস্তুত হলে সবকিছু হবে। কানের একটা একমাত্র অধিকার আছে শব্দ ব্রহ্মের মধ্যে। এই শব্দ ব্রহ্ম যত পরিমাণে আমাদের হৃদয়ে আসবে অনর্থ তত দূর হতে বাধ্য। তখন তাহার স্পৃহা হবে যে আমি অনর্থগুলি দূর করে দিব। শ্রবণই হল না তার আবশ্যকতা কি বুঝবে। এই জন্য গুরু পাদপদ্ম পরম দয়ালু, পরম চূড়ামণি দয়ালু, চূড়ামণি অ্যাক্সেস। তিনি আজকে যদি না আসতেন আমরা কি ভক্তির সিদ্ধান্ত জানতাম। তিনি অনুগ্রহ করে আমাদেরকে নিয়ে জোর করে কানেছে এই সবগুলি হরিকথা প্রবেশন করেছেন। এই জন্য শতাং প্রসঙ্গম বৃজ সম্বিদৌ ভবন্ত ঋতকরণ রসায়ন কথা তজ্জোষনাথ আসু অপবর্ব বর্তমানি শ্রদ্ধারতি ভক্তি। শ্রবণ করো প্রথমে, তারপরে বুঝবো যে সে আমার কি দরকার আছে, তারপরে কি ছড়াবার দরকার আছে, ওগুলি পরে। যত পরিমাণে সে শ্রবণ হবে তত পরিমাণেতে এই সবগুলি আবশ্যকতা বোধ হবে। এই জন্য গুরু পাদপদ্ম আমাদেরকে সকলকে এখানে ডেকে নিয়ে এসেছেন যে প্রথমে শোন। এই জন্য তিনি প্রথমে সাধারণভাবে যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন দৈব বর্ণাশ্রম প্রথমে স্থাপিত হোক, লোক বুঝো যে আমরা কৃষ্ণের নিত্য দাস, এই সংবাদ চারিদিকে যাওয়া উচিত। এই জন্য মেদিনীপুরের সর্বত্র গ্রামে গ্রামেতে হেঁটে হেঁটে আমাদেরকে নিয়ে যেখানে আমি আর বাউন মহারাজ আমাদের খুব অভিমান ছিল যে আমরা খুব তেজ চলার লোক, আমরা স্পোর্টসম্যান, আর তার সঙ্গে আমরা চলতে পারতাম না, আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় চলে যেতেন। গ্রামে গ্রামেতে তিনি প্রচার করেছেন কিসের জন্য, যাতে আমরা ভগবানের ভজনে ফিরে আসি। তাহার করুণার সীমা নাই, যখন তাহার করুণারে এইগুলি মনে হয় তখন নিজে থেকে নতমস্তক হয়ে যায়। তাহার করুণা এখন মনে হয় না, কিছু কিছু মনে হয়, পূর্বে আমরা অতগুলি কিছু বুঝতে পারি নাই তাহার করুণার কথা। এই জন্য তিনি কত পরিশ্রম করে কোথায় কোথায় ভারতবর্ষে তিনি গিয়েছেন, রাজপুত্র কত সুকুমার তাহার সিংহ সে পরবা না খেয়ে খাওয়া দাবার ঘুমার এই সবগুলি চেষ্টা না করে, আর কোথায় কোথায় তিনি সর্বত্র ঘুরেছেন। তাহারই করুণাতে তাহার ইচ্ছাতেই আজ বিশ্বেতে তাহার নাম চৈতন্য মহাপ্রভুর নাম। আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তি অযোগ্য সর্ব বিষয়েতে আর কোথায় সমস্ত পৃথিবীতে প্রচার করছে তাহার। তিনি আজকে থাকলে এই সব লোককে এত লোককে দেখে কত প্রসন্ন হতে, কত কোটি কোটি আশীর্বাদ আমাদেরকে করতে। এই জন্য এই মহাপুরুষকে আমি সৎপ্রশ্নে আমি আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি তাহাকে অর্পণ করি। তিনি আমাদেরকে অনুগ্রহ করুন যাতে আমার তাহার মতনই সিংহ বিক্রমেতে বিশ্বেতে সর্বত্র তাহার বাণী প্রচার করতে পারে। তিনি এই পরিক্রমার মধ্যে নিয়েছে সবচেয়ে প্রথমে তিনি যেতেন ভক্তি বিনোদ ঠাকুরের নিকটে। প্রথমে ভক্তি বিনোদ ঠাকুর আমাদের ধাম প্রবর্তক, যদিও এর পূর্বে ছিলেন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করিয়েছেন, ঈশান ঠাকুর এই শিবাদ পণ্ডিত শ্রীনিবাস আচার্য ইত্যাদিকে নিয়ে পরিক্রমা করিয়েছিলেন, কিন্তু এত ব্যাপকভাবে কারণ এটি ছিল ভক্তি বিনোদ ঠাকুর ধাম প্রবর্তক। তিনি নদীপ ধাম পরিক্রমা, নদীপ ভাব তরঙ্গ ইত্যাদি সবগুলি সরল সহজ ভাষাতে লিখে আর সর্বত্র তিনি প্রচার করেছেন, প্রভুপাদ তাহাকে প্রচলন করেছেন। তো ওনার বিধি অনুসারে সে দেখা যায় যে প্রথমে তিনি মায়াপুর থেকে অন্তর্দীপ মায়াপুর থেকে তিনি ধাম পরিক্রমা আরম্ভ করবে, আবার শেষেতে ওইখানে পৌঁছাবে আর ওই মহাপ্রভুর জন্মতিথিতে তাহলে তাহার পরিক্রমা সফল হবে। গুরু মহারাজ কি করলেন? গুরু মহারাজ বললেন যে সে ধাম প্রবর্তক এই শিল ভক্ত বিনোদ ঠাকুর সুরভি কুঞ্জ গোদ্রুম কুঞ্জ যেখানে ভক্ত বিনোদ ঠাকুরের ভজন স্থলী তার সমাধি স্থলী ওইখানে তাকে প্রণাম করে দিয়ে মায়াপুরের উদ্দেশ্যে সে প্রণাম করে দিয়ে আর ভক্ত বিনোদ ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করে আর সর্ববিঘ্ন বিনাশন নৃসিংহদেব তার চরণে সে প্রণত হয়ে গিয়ে তারপরে পরিক্রমা এ হচ্ছে পরিক্রমা যথার্থ বিধি। গুরু মহারাজ তার বক্তৃতা কালেতে এই সব কথা সবগুলি বলেছিলেন। অতএব আমরা যে ওই পরিক্রমা নিয়মকে ভঙ্গ করে দিয়ে আমরা প্রথমে এখানে যাচ্ছি তা না, এই জন্য আর কালকে আমরা গঙ্গা পার হয়ে সব প্রথমে গোদ্রুম কুঞ্জ। কিন্তু এসেছি কোথায়? গুরু মহারাজ বলেন যে প্রথমে অপরাধ ভঞ্জন পাতেতে তোমরা সকলই সম্মিলিত হো, যত রকম অনর্থ হবে অপরাধ ইত্যাদি এই অপরাধ ভঞ্জন পাতেতে গিয়ে নিষ্কপট ভাবে তাহাকে প্রার্থনা জানাবে গুরুদেবকে, গুরুপাদ পদ্মকে। আর এই কুলদেব এখানে ধামেশ্বর আছেন, চৈতন্য মহাপ্রভু তাহার সব অপরাধ অনর্থ সবগুলি দূরভূত করে দিবেন, সহজে অনর্থগুলিও দূর হতে হবে আর দুটা যুগপথ হয়ে যাবে। যেরকম পূজ্য পাত্র বিক্রম মহারাজ বল কি মার্জার ন্যায় আর মর্কট ন্যায়, প্রথমে মার্জার ন্যায় তারপরে মর্কট ন্যায়। প্রথমে ভগবানের প্রতি শরণাগতি হবে, যত পরিমাণে আমরা শরণ করু আর ভক্তি আসবে তত পরিমাণে শ্রদ্ধা হবে, তত পরিমাণে ধীরে 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 ভাব ভক্তি আসবে, তারপরে প্রেমা ভক্তি আসবে। এই হচ্ছে ক্রম। এই জন্য আমরা আমি আর বেশি আমি বলবো না, বহু দিনের পরে আমরা পূজ্যপাল সভাপতি মহোদয়কে আমরা পেয়েছি, অতএব আপনারা সকলে উদ্গৃহ আছেন আর আমারও কর্তব্য তাহাকে একটু বেশি আজকে সময় দেওয়া। আমরা তো সবসময় পরিক্রমাতে এদিকে ওদিকে সবসময় আমরা থাকবো, ইনি পরিক্রমাও যেতে পারবেন না স্যার। অতএব আপনার ইনার মুখেতে কিছু হরিকথা শ্রবণ করুন, আপনাদের মঙ্গল বিধান হোক। আপনার পরিক্রমা কালেতে সকলে হরিতাম কীর্তন করতে করতে যাবেন আর এর সম্বন্ধে যা বলবার পরে পর্যটক মহারাজ আপনাদেরকে সেই সব বলতে বলবেন। আমি বেশি না বলে দিয়ে আজকে এই পর্যন্ত আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। গৌর প্রমাণ
আচার্য সিংহ রূপিণী শ্রীমদ ভক্তি প্রজ্ঞানচরিত্রায় সৃতানঞ্চ পারিণে বিবদুখে সদর্থায় শ্রীনাম প্রেমদায় গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমরা পূর্ববর্তী দুইজন বিশিষ্ট প্রাজ্ঞ ব্যক্তি নিকট থেকে হরিকথার কিছু পয়েন্ট পেয়েছি। এর মধ্যে আমার ইচ্ছা হচ্ছে যে এইটাকেই সংক্ষেপ করে আবার রিপ্রোডিউস করি। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ গুরু মুখ। সর্বপ্রথমেই পরমারাধ্যতম শ্রীল গুরুপাদ পদ্মের মহিমাই ব্যক্ত হওয়া প্রয়োজন। যেহেতু নারায়ণ মহারাজ সেটি সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে পরিবেশন করেছেন, যদি শ্রীল গুরুপাদ পদ্ম এখানে মঠ মন্দির না করতেন তাহলে ভারতবর্ষ কেন? পৃথিবীর বিভিন্ন স্থানে থেকে লোক সব এখানে এসে হরিকথা ভগবত কথা শ্রীমান মহাপ্রভুর প্রচারিত প্রেম ধর্মের কথা তারা নিশ্চয়ই জানতে পারতেন না। এইটাই সব থেকে বড় দান। যত দান আছে তার ভিতরে শ্রেষ্ঠ দান ভগবানের নাম দান। দুই দিকের কথা আছে, সাধন ও কৃপা। আমরা নিজেরা যদি নিজেদের ভুল দোষ ত্রুটি সব ছেড়ে দিতে পারি তাহলে